এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস ম্যান মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।
আমি বিশ্বাস করি যে আমাদের জীবন থেকে কে কি ছিনিয়ে নেবার চেষ্টা করছে, কে কীরকম হাস্যস্পদ আচরণ করছে, কতটা অন্যায় আচরণ করছে অথবা আমাদের সাথে কীরকম রূঢ় ব্যবহার করছে, তাতে কিছুই এসে যায় না। যদি আমরা ঈশ্বরের নির্দেশ মান্য করে চলি এবং বিবাদ থেকে দূরে থাকার যথাসাধ্য চেষ্টা করি, আমার বিশ্বাস ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। এবং আদি পুস্তক ১৩তে পাওয়া এই উপদেশ আমি এই সত্যকে প্রতিষ্ঠিত করতে ব্যবহার করতে চাই। এবার আসুন সবাই মিলে বলুন, আমাকে অসন্তুষ্ট করা কঠিন। আমি স্পর্শকাতর নই, আমি ক্রোধপূর্ণ জীবন কাটাব না, আমি তিক্ততার মধ্যে জীবন কাটাব না, আমি ক্ষুব্ধ হব না, আমি একজন শান্তিপূর্ণ মানুষ। আমি প্রচণ্ড রেগে আছি, এত রেগে আছি যে আমি আর সহ্য করতে পারছি না, এবং তুমি মনে করো এই ব্যাপারে আমি আবার কথা বলবো এবং তুমিও নতুন কিছু বলবে, এই রকম কথা বলার চেয়ে বরং এতক্ষণ যা বললেন তাতে কি বেশি ভালো লাগছে না আপনাদের? এবার দেখুন আদি পুস্তক ১৩তে আমরা আব্রাম ও তার ভাতৃপুত্র লোটের কাহিনী দেখতে পাই। তারা প্রভুর আশীর্বাদ ধন্য, এত আশীর্বাদ ধন্য যে তাদের অপুরন্ত পশু ছিল, অথচ তাদের খাওয়ার জন্যে পর্যাপ্ত ঘাস ছিল না। এবং সেই কারণে যদিও আব্রাম ও লোটের মধ্যে নয় কিন্তু তাদের কর্মচারী এবং পশুপালকের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। এবং তার থেকেই আমি শিক্ষা পেয়েছি যে এমনকি কর্মচারীদের মধ্যেও বিবাদ হওয়া উচিত নয়। সেই বিরোধ মেটানোর জন্যে আমরাই কিছু করার কর্তব্য, কারণ এ হল ছড়িয়ে পড়া বিষয়ের মতো। যদি ওই বিবাদ অল্পতেই না মেটানো হয় তাহলে তা এক দপ্তর থেকে অন্য দপ্তরে, সেখান থেকে আরেক দপ্তরে, আর ক্রমে তা সর্বক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে। যদিও কোনো ছোট কারণে ওই বিতর্ক শুরু হয়, কিন্তু যাদের কোনো কারণে অসন্তোষ থাকে বা ঈশ্বরের শান্তি রক্ষা এবং ঐক্যবদ্ধ থাকার নীতির প্রতি সম্মান থাকে না, তারা ওই ছোট ঘটনাকে অকারণে বড় করে তোলে। সুতরাং আব্রাম বিবাদের বিপদ সম্বন্ধে অবহিত হয়ে তার ভাতৃপুত্র লোট আব্রামের সহায়তা, অতীত যার কিছুই উন্নতি সম্ভব ছিল না, তার কাছে গিয়েছিলেন। অতএব ইচ্ছা করলে আব্রাম কীরকম মনোভাব গ্রহণ করতে পারেন? এই যে বাদর, প্রথমত আমি না হলে তো আমার কিছুই থাকতো না, কাজেই এখানে যদি যথেষ্ট ঘাস নাও থাকে তাহলেও বুঝতে পারছো কার এখান থেকে চলে যাওয়া উচিত এবং নিশ্চয়ই আমি যাব না। কিন্তু তিনি আদৌ এ কথা বলেন না, তিনি বলেছেন তোমাতেও ও আমাতে বিবাদ না হোক। শ্লোক ৭, আব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। তৎকালে সেই দেশে কননিয়া ও পরিশিয়ারা বসতি করিত এবং গবাদি পশুর জন্যে যার আহরণ কষ্ট হচ্ছিল। সুতরাং আব্রাম লোটকে বলেছিলেন, বিনয়ী করো, কেননা আমার পরস্পর জ্ঞাতি, তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয়ী করি, আমা হইতে পৃথক হও, যদি তুমি দক্ষিণে যাও আমি বামে যাই, তুমি যা চাও তাই নই, অবশিষ্ট আমি নেব, দেখুন কেমনভাবে নম্রতা কাজ করছে, তুমি যা ইচ্ছে করো। আব্রামকে বলেছিলেন, আমার সম্পদের চেয়ে শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমার সম্পদ, বুঝতে পারছেন তো? এখানে সঠিক বলে প্রতিভাও হওয়া, কিন্তু তার চেয়ে শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যিশু ছিলেন শান্তির রাজা, যখন তিনি এই পৃথিবী ত্যাগ করার জন্যে প্রস্তুত হচ্ছিলেন তিনি বলেছিলেন, আমায় শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি, আমার বিশেষ শান্তি তোমাদের ওপর বর্ষিত হোক, আমি তোমাদের জাগতিক শান্তি নয় বরং আমার নিজের বিশেষ শান্তি তোমাদের দিয়ে যাব, যে শান্তি ঝড়ের মধ্যে পথ দেখাবে। এদিকে দেখুন লোট মর্দনের সমস্ত অঞ্চল নিজেদের জন্য বেছে নিলেন। আব্রাম চাইলেন এ ব্যাপার নিয়ে অনেক গণ্ডগোল করতে পারতেন, এবং মনে করবেন না যে দিয়াবল ওনাকে তা শেখাচ্ছিলেন না, কারণ সে সবার সাথেই কথা বলে। আমি নিশ্চিত শয়তান এ সম্বন্ধে তাকে বক্তৃতা দিয়ে থাকবে। ওর নিজকে বিনয়ী হওয়া উচিত এবং সব ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। শ্লোক ১১, অতএব লোট আপনা নিমিত্ত জর্দনের সমস্ত অঞ্চল মনোনীতা করিয়া পূর্ব দিকে প্রস্থান করিলেন। এই রূপে তাহারা পরস্পর পৃথক হইলেন। সুতরাং অব্রামকে দেখুন, তিনি ঈশ্বর প্রদত্ত আশীর্বাদের সুফল ভোগে নিজের ভাতৃপুষ্ট লোটকে সঙ্গে নিয়েছিলেন। শ্লোক ১৪, আব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। হয়তো কেউ আপনার সাথে দুর্ব্যবহার করছে, হয়তো কেউ আপনার থেকে কিছু চুরি করার চেষ্টা করছে, হতে পারে সেটা আপনার সুনাম, আপনার শান্তি, আর যে আপনার থেকে এরকম কিছু ছিনিয়ে নিয়েছে সে হয়তো এখন খুব আরামে আছে, আর আপনি নিষ্ফল। চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থানে হইতে, মানে যেখানে যে অবস্থায় আছো তাই না দেখে সামনে দেখো, উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইয়া আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দিব, আর পৃথিবীস্থ ধুলিও ন্যায় তোমার বংশবৃদ্ধি করিব। কেহ যদি পৃথিবীর ধুলি গণিতে পারে, উঠো দেশের দীর্ঘপ্রস্থে পর্যটন করো, কেননা আমি ঈশ্বর তাকে বলেছিলেন উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইছ, ইয়া তোমাকে দেব। অন্যেরা কি করছে তাই মনের মধ্যে রেখে দুঃখী হওয়ার বন্ধ করতে হবে। আমি নিশ্চিত যে এখানে উপস্থিত প্রত্যেকের জীবনেই এমন কেউ না কেউ আছে যে আপনাদের সাথে অন্যায়, অচিন্তনীয়, অকল্পনীয় দুর্ব্যবহার করেছে, এবং দুঃখ হল যে অধিকাংশ সময় আমরা এর জন্যে প্রস্তুত থাকি না। আমরা বুঝতে পারি না কখন কোথায় এমন ঘটতে পারে, কিন্তু আজকাল আর অবাক হই না। আগে আমি অবাক হয়ে ভাবতাম, মানে অনেক ভাবতাম যে একই তোমার সাথে এত ভালো ব্যবহার কর পরও তুমি আমার সঙ্গে এরকম করছো, মানে, কিন্তু আজকাল আর অবাক হই না। এখন ভাবি আমি এই ব্যাপারে চিন্তা করব না, আমি আহত হতে পারি, কিন্তু আমি বিধ্বস্ত হব না, কখনোই হব না, আমার জীবন ধ্বংস করতে দেব না, আপনাকে এগিয়ে যেতেই হবে, থেমে থাকলে চলবে না। রোমিওর ১২:১৬, আমরা কি আজ কিছু শিক্ষা পাচ্ছি? ঠিক আছে, এখানে এই উপদেশটা দেখো, এটা আমার ভীষণ অপছন্দ ছিল। রোমিও ১২:১৬, তোমরা পরস্পরের প্রতি একমনা হও, এবং এটা পড়লে আমাদের মনে হতো, হ্যাঁ, আশা করি তুমি আমার সাথে মানিয়ে নেবে, তুমি এই উপদেশটা পড়েছ, তোমার আমার সাথে একমনা হওয়া উচিত। উচ্চ উচ্চ বিষয় ভরিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আকর্ষিত হও বলছে, হে ঈশ্বর, না, আমি চাইতাম অন্যে আমাকে মানিয়ে নিক। লোকেদের বিনত সহচর হও, যখন ঈশ্বর আমাকে দেবের সাথে মানিয়ে চলার নির্দেশ দিচ্ছিলেন, আমার ভেতরে তখন, মানে, প্রায় একটা যুদ্ধ চলছিল। কেউ কেন কেন ডেভ আমার সাথে মানিয়ে চলবে না? আসলে ডেভ খুব খেলাধুলো ভালোবাসত, আর আমি জীবনে ওইসব পছন্দ করিনি। আমার বাবা কোনোদিনও আমাকে স্কুলের কোনো খেলাধুলোয় অংশ নিতে দেননি। তিনি নিজে খেলাধুলো পছন্দ করতেন না, এবং আমিও খেলাধুলোর প্রতি কোনো ভালোবাসা বা আকর্ষণ ছাড়াই বড় হয়েছি। কিন্তু ডেভ ছিল সম্পূর্ণ বিপরীত। বল নিয়ে খেলা ছিল তার প্রিয় জিনিস, বিশেষত গলফ ছিল তার প্রিয় খেলা, এবং গলফ খেলা বুঝতে হলে আপনাকে একজন গলফার হতেই হবে। কিন্তু ডেভ শুধু খেলতই না, ও নিয়মিত অনুশীলন করত, এবং তার মানে একের পর এক বলটাকে মেরে যাওয়া, ১০০টা বল, ২০০টা বল, ৩০০টা বল, এবং যত অনুশীলন করবেন তত আপনার খেলা উন্নত হবে। আমি গত ৪৬ বছর ধরে এমনটি দেখে আসছি। আমি জানি না এতে ডেভের কতটা উন্নতি হয়েছে। গলফার হিসেবে, কিন্তু না হলে ও আবার নতুন ক্লাবে যুক্ত হবে যখন যে ক্লাব এই ব্যাপারে নাম করবে। কিন্তু মূল কথা হলো এটা প্রধানত পুরুষদেরই প্রিয়। ডেভ উপভোগ করত এর জন্যে, সে খুব পরিশ্রমও করত, তখন প্রচুর কথা শুনছিল, ও চুপ করে বসে থাকতো আর আমি আমার অভিযোগ অনুযোগ ওর কানের কাছে মানে গেয়ে যেতাম। এক নাগাড়ে সমস্তক্ষণ বেচারা ভদ্রভাবে সব সহ্য করে যেত। আমি নিশ্চিত যে ঈশ্বরও ভেবেছিলেন যে যদি পুরুষে একটু গলফ খেলতে ভালোবাসে তাতে দোষের কিছু নেই। অতএব জয়েস, মুখ বন্ধ করো, ওকে একটু শান্তি দাও। মানে আমি সবসময় রেগে রেগে থাকতাম, প্রত্যেকবার ডেভ গলফ কোর্সে গেলেই আমার মাথা গরম হয়ে যেত।
তুমি আবার চলছ সপ্তাহের বাচ্চাদের নিয়ে একা একা থাকবো, একজন মানুষও নেই যার সাথে কথা বলবো, এমনকি একটা গাড়ি পর্যন্ত নেই যে তুমি বাইরে দুনিয়ায় বন্ধ বান্ধবের সাথে গলফ খেলবে, রাত করে বাড়ি ফিরবে, আবার পরের দিন খেলতে যাবে।
ডেভ তখন বলতো, তুমিও আমার সাথে আসতে পারো তো। আমি বলতাম, আমি তোমার সাথে যেতে চাই না। কিন্তু আমি কি করতে চাইতাম আমি নিজেও জানতাম না। সম্ভবত ঘরে বসে কারোর সাথে তর্ক করতে হবে, এবং একদিন মনে হলো না, ডেভ তখন মোটে খেলতে গিয়েছিল। জানেন ডেভ তখন কি করবে বুঝে উঠতে পারছে না। আমাদের তখন তিনটে ছোট ছোট বাচ্চা, আমি তাদেরকে নিয়ে সোজা গলফ কোর্সে হাজির। তারা খুব আনন্দের সহিত আমার সঙ্গে গেল। ডেভ বল মারতে গিয়ে আমাদের মাঠে দেখতে পেয়ে তিনি বাঁচাসহ আমাকে একদম অবাক ভেবেছে, ভেবেছে বোধহয় বাড়িতে আগুন লেগে গেছে বা অন্য বিপদে কোনো হয়েছে। ও বলেছিল, কি হয়েছে, তোমরা এখানে কি করতে এসেছো? আমি বলেছিলাম, যদিও আমার জন্যে মানিয়ে নেওয়া খুবই কঠিন ছিল, তবু সেটাই ছিল শ্রেষ্ঠ পথ। যখন দেখবেন সামনের জন নিজেকে পাল্টাচ্ছে না, তখন সেই অসম্ভব চেষ্টা চালাতে গিয়ে নিজের 20 বছর নষ্ট করবেন না আপনি। আপনার ঘোড়া মৃত্যু হলে নতুন ঘোড়া নিন, তেমনি নতুন পরিকল্পনা আছে। আমিন। যদি অন্যজন মানিয়ে না নিতে চায়, নিজে মানিয়ে নিন, এবং আপনার প্রার্থনার সময় ঈশ্বরকে বলতে পারবেন, আমি সহজে মানিয়ে নিতে পারি, সবার সাথে সহযোগিতা করতে পারি, সব অবস্থাতে পারি, প্রভুর শিষ্য। পৌল বলেছিলেন, আমি সবার প্রতি সব প্রকার হইতে পারি। আপনারা জানেন উনি কি বলতে চেয়েছিলেন, আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারি, আমি সবার সাথে মানাতে পারি। আপনাকে আমার সাথে মানিয়ে চলার জন্যে আমার মতো হতে হবে না, আমি যা পছন্দ করি আপনাকেও তাই পছন্দ করতে হবে না, কারণ এখন আমি প্রেমের প্রকৃত পথে চলতে আগ্রহী এবং আপনার যাতে আকর্ষণ তাতে। পৃথিবীতে কারোর সাথে মানিয়ে চলার শ্রেষ্ঠ পথ হল তার পছন্দের বিষয় সন্ধান করুন এবং তাই নিয়ে কথা বলুন। কিন্তু আসলে আমরা কি করতে চাই? আমরা যে ব্যাপারে নিজেরা কথা বলতে ভালোবাসি তাই শুধু আলোচনা করতে চাই, যেমন জানেন তো, আমি না আসলে আসলে আমি কি চাই জানেন তো, এইরকম। কিন্তু আমাদের যদি কারোর সাথে ভালোভাবে কথাবার্তা চালাতে হয়, তাহলে প্রশ্ন করা উচিত তিনি কি ভালোবাসেন এবং ও কি করব। ফিলিপীয় 2:4 বলেছে, স্বার্থপর মানুষ অন্যের পছন্দ বিবেচনা করে না। আমরা সত্যি করি না, আমরা প্রকৃতই অন্যেরা কি পছন্দ করে তা নিয়ে ভাবি না, আমাদের চিন্তা। ফিলিপীয় 2:4 আছে, প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। এখানে বলা হয়নি যে আপনি নিজের বিষয় লক্ষ্য রাখবেন না, বরং পরের বিষয়েও লক্ষ্য রাখতে বলা হয়েছে। দেখুন, প্রকৃত ভালোবাসা হলে, কিন্তু তখন প্রকৃত ভালোবাসা কাকে বলে আমি অবশ্য তা জানতাম না, যদিও প্রতি রবিবার চার্চে যেতাম, কিন্তু ভালোবাসা কি তা জানতাম না। চিন্তা করুন, চার্চের সমিতিতে যুক্ত অথচ প্রকৃত ভালোবাসা বুঝি না, কত বছর এভাবেই চার্চের সাথে যুক্ত অথচ ভালোবাসার স্বরূপ সম্বন্ধে ধারণাই নেই। আমি শুধুমাত্র ধার্মিক ছিলাম এবং তা সত্ত্বেও যা বলছিলাম প্রকৃত ভালোবাসা থাকলে এমন কথাটি বলতাম। ডেভ সারা সপ্তাহ কঠিন পরিশ্রম করে, ওর একটু আনন্দের প্রয়োজন। হে প্রভু, আমি ভালো মনোভাব বজায় রাখব এবং তাহলে তুমি ডেভের মনে এই ইচ্ছার বীজ পথিত করো যাতে ও আমার পছন্দ মতো কিছু করে। আমরা কি তাই চাই না সব সময় অন্যেরা সঠিক কাজ আগে করুক? আমি বলতে পারি আপনাদের মধ্যে অনেকেরই আমার এই কথাগুলো খুব পছন্দ হচ্ছে, যদিও অনেকের আবার তবে জানেন কেন এমন হয়? কারণ ঈশ্বর যদিও আপনাকে কিছু বলতে চাইছেন আর আপনি বিশেষ করে সেটা শুনতে চাইছেন না, আমাকে এ কথা বলবেন না, আপনি চাইলে যেমন আছেন থাকতে পারেন, আপনি চাইলে তিক্ত বিরক্ত অসন্তুষ্ট নির্দয় হতাশ জীবন কাটাতে পারেন যতক্ষণ না আবার যিশু আপনাদের কাছে ফিরে আসেন। হতে পারে আপনি স্বর্গের খিড়কি দরজায় উঁকি ঝুঁকি মারবেন, কিন্তু আপনার এখানকার জীবনের মানগত কোনো উন্নতি হবে না বা জীবনে এমন কিছুর চিহ্ন রেখে যাবেন না যে অন্য কাউকে আপনার মতো জীবন পেতে অনুপ্রাণিত করতে পারে। অহংকারে কেবল বিবাদ উৎপন্ন হয়। হিতোপদেশ 13:10, অহংকার ছাড়া তর্ক করা যায় না, এটা অসম্ভব। গর্ব ব্যতীত অসন্তুষ্ট হওয়া যায় না। অব্রাম বলতে পারতেন, আমি ছাড়ছি না, ঈশ্বর যাই বলুন, এই আমার গভীরা, এই আমার তৃণভূমি, আমি এসব ছেড়ে কোথাও যেতেই পারি না, বুঝেছ নচ্ছার ছেলে? এবং তিনি এরকম করতেও পারতেন, কিন্তু কি জানেন, তিনি যদি এরকম করতেন সম্ভবত তাহলে তিনি যেখানে ছিলেন সেখানেই থেকে যেতেন, তার কোনো বৃদ্ধি বা উন্নতি হতো না। কিন্তু যেহেতু তিনি পিছিয়ে গিয়েছিলেন ঈশ্বরের প্রতি ভালোবাসার কারণে, যা আপত্তিভাবে পিছিয়ে যাওয়া, ঈশ্বর তাকে প্রভৃত উন্নতি করেছিলেন। আপনি ঈশ্বরের নির্দেশ মেনে নম্রতা মেনে নিন, যথাসময় ঈশ্বর আপনাকে তার জন্য পুরস্কৃত করবেন, উন্নতি দেবেন, এবার উন্নতি দেবেন। 2 তিমিথীয় 2:23 দেখুন, বাইবেলে এই বিষয়ে উপদেশ অনেক আছে। ঈশ্বর চান আমরা মিলেমিশে থাকি। এ বিষয়ে কারোর মনে কি কিছুমাত্র সন্দেহ আছে? আপনাদের এতই সরল সিধা সাদা মনে হচ্ছে আমি আপনাদের কাছে আমার সব কথা খুলে বলছি, কিন্তু আপনারা এমন চুপ করে এখানে বসে আছেন। ঠিক আছে, এটা শুনুন, সত্যি ভালো। 2 তিমুথীয় 2:23, অস্বীকার করো মানে এটাই মুহূর্তে কোনো ভুল অন্যায় চিন্তা আপনার মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করবে, আপনি শুধু বলুন না আর নয়, এসব অনেক হয়েছে, কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতব্রার সকল অস্বীকার করো। অন্যভাবে বললে, প্রত্যেকে চেষ্টা করে সে যা জানে বলতে এবং আসলে কেউ কিছু জানে না। কারোরই কিছু ধারণা নেই তারা কি বিষয়ে কথা বলছেন, তবু তারা কে সঠিক তাই নিয়ে তর্ক করেন। আমি কি জানি, আমাকে বলতে দিন, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে। যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া উচিত, এবং এর মানে অবশ্যই আমি যেমন এখানে দিচ্ছি এরকম শিক্ষা দেওয়া নয়। এর অর্থ আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জীবনের শিক্ষক। যদি আপনার সন্তানকে কিছু শেখাতে চান তাহলে যা সঠিক তাই করুন, শুধুমাত্র মুখেই সারাক্ষণ উপদেশ দেবেন না, ওদের সামনে সঠিক কাজ করে দেখান, তাহলেই ওরা আপনার উদাহরণ অনুসরণ করবে। একজন মালিক হিসাবে যদি কর্মচারীদের কিছু শিক্ষা দিতে চান তাহলে নিজে তাই করে দেখান প্রথমে। কর্মচারীদের জন্য একরকম নিয়মকানুন প্রস্তুত করুন, নিজেকে মনে করবেন না যে আপনি ওদের চেয়ে পৃথক। নিজের জন্য অন্যরকমের নিয়মকানুন সৃষ্টি করবেন না, কিন্তু সকলের প্রতি কোমল শিক্ষাদানে নিপুণ সহনশীল হওয়া উচিত। এবং শেষ কথাটা লক্ষ্য করেছেন? বলুন তো কি, সহনশীল হওয়া উচিত। তার মানে কি, অন্যেরা আপনাকে ভুল ভাবলে সহ্য করা, যদিও আপনি জানেন যে আপনি যা জানেন তাই একেবারে ঠিক। এখানে যারা উপস্থিত আছেন তারা কি কখনো অভিজ্ঞতা লাভ করেছেন যে এমনকি নিজেদেরকে নিশ্চিত ভাবলেও অনেক সময় সত্য প্রকাশিত হলে নিজেদের ভ্রান্তি প্রমাণিত হয়? জানি না আপনাদের এমন অভিজ্ঞতা হয়েছে কি না, তবে এমন হলে সাধারণত আমরা দেখি মনে হচ্ছে আমার ভুল হয়েছিল এবং সেই ভুলের পক্ষে অজুহাত দেওয়া শুরু করি। অজ্ঞান বিষয় নিয়ে বিত্রবা মূঢ় ও অজ্ঞান বিষয় চিন্তা, এই বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে অতি ক্ষুদ্র তাৎপর্যহীন বিষয় যার জন্যে জীবনে কিছু পার্থক্য ঘটে না, যেমন এই দোকানে যাওয়ার রাস্তা, এসব নিয়ে তর্ক বিতর্ক করা, যেমন এমন একটা নির্দিষ্ট দোকানে যাওয়ার জন্যে রওনা দিয়ে একজন বললেন, এই পথে কেন যাচ্ছেন? আমি তো বলছি এরকম প্রশ্নেরই প্রয়োজন নেই। তিনি তো এই ভেবেই যাচ্ছেন যে তিনি সঠিক পথ চেনেন এবং তিনি আদৌ পছন্দ না করতে পারেন যে কেউ তাকে এ ব্যাপারে নির্দেশ দেবে। এভাবেই সমস্যা শুরু হয়, আপনার এ পথে যাওয়া উচিত নয়, বরং আপনি ওই পথ দিয়ে যান। অবশ্যই তিনি উত্তর দেবেন, মোটেই না, আমি ঠিক পথেই যাচ্ছি। না, আপনি যাচ্ছেন না, এখন দেখছেন তো এইভাবেই সমস্যা সৃষ্টি হয়। তিনি বলছেন তিনি জানেন কি করছেন আর আপনি বলছেন, এরপর আর কিছুই হওয়া সম্ভব নয় তর্ক ছাড়া। তিনি চান আপনি তাকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করুন এবং তিনি প্রমাণ করার চেষ্টা শুরু করবেন যে তিনি আপনাকে যে কোনো জায়গায় কম সময় সঠিক পথ দেখিয়ে নিয়ে যেতে সক্ষম। দেব গাড়ির ব্যাপারে বেশ রোমাঞ্চিত ছিল, কিন্তু আমি সব সময় সাবধানী। বেশিরভাগ সময় দেব পথ হারিয়ে ফেলত, কিন্তু মুখে বললে ও নতুন রাস্তা খুঁজে বার করার চেষ্টা করত, এটাই নতুন তাড়াতাড়ি পৌঁছানোর রাস্তা। আমি ভাবতাম আমি এক ঘন্টা আগে ওখানে পৌঁছে পারতাম। আচ্ছা, তোমার কি নতুন পথ খুঁজে পেতে রোমাঞ্চ লাগে না? একদিন আমি কোনো রাস্তা দিয়ে দোকানে যেতে হবে তাই নিয়ে তর্ক করেছিলাম। আসলে আমাদের ওখানে দুটো দোকান ছিল এবং এক একটা এক এক দিকে। দেব একটাকে কাছের বলে ভাবছিল, আমি অন্য দোকানটাকে, এবং আমরা যখন তর্ক করছিলাম ঈশ্বর আমাকে বলেছিলেন জয়েস মানুষের মরার সময় মাত্র নেই, আর কোন পথে দিয়ে দেব দোকানে যাবে সেটা তোমার কাছে এত গুরুত্বপূর্ণ হলো? তোমার অনেক প্রয়োজনীয় দায়িত্ব আছে, কিন্তু কি জানেন, ভালোবাসা সঠিক হওয়ার অধিকার ত্যাগ করতে শেখায়। আসুন সবাই মিলে বলুন, আমি মনে করি আমি সঠিক, কিন্তু আমি ভ্রান্তও হতে পারি। দেব, তুমি তো বলছো না? দেব ওর পেছনের মহিলার সাথে কথা বলছে আর আমি ওকে দিয়ে বলানোর চেষ্টা করছি। ঠিক আছে, আবার শুরু করা যাক, সব পুরুষেরাই যোগ দিন আমার সঙ্গে, আমি মনে করি আমি সঠিক, আমি মনে করি আমি সঠিক। বাহ, বলছি শুনতে পাচ্ছ না? কি শুনতে পাচ্ছ না? আমরা এই সপ্তাহে ডাক্তার দিয়ে শ্রবণ শক্তি পরীক্ষা করিয়েছিলাম, ডাক্তার বলেছে ও বিশেষ করে মহিলা আর শিশুদের আওয়াজ শুনতে পাচ্ছে না। এটা কি বিশ্বাসযোগ্য? আমাদের কি এটা বিশ্বাস করতে হবে? যাই হোক, আমরা এ ব্যাপারে হাসাহাসি করছি, কিন্তু যত আমরা শেষের দিকে আসছি আপনারা বুঝতে পারছেন কেন আমাদের মজা লাগছে। কারণ যতক্ষণ না আমরা কোনো ব্যাপারে আবেগটুকু না হৃদয়ের মধ্যে নেব, আমাদের কাছে তা হাস্যস্পদ মনে হবে। বুঝেছেন তো? এক করন্থীয় ১৩ ১৫ বলা হয়েছে, প্রেম গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, প্রেম স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। আমরা অবশ্যই বুঝতে পারছি যে যদি আমরা সত্যিকারের প্রেমের পথ অনুসরণ করি তাহলে আমাদের জীবনে ও সম্পর্কে অনেক বেশি শান্তি আসতে পারে। আজ আমরা আপনাদের জন্য এনেছি বিবাদমুক্ত জীবনের আট রাস্তা নামের।
আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি, আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন joyousmile.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা।
এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ের মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।